ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরুদে পাকের অগণিত বেশুমার এবং ফজিলত রয়েছে প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমআতুল মোবারকার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে, অনুষ্ঠান তরিকতের পথ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিই। তরিকত বিষয়ক অনুষ্ঠান তরিকতের পথ দেখে আমরা আল্লাহর উলিগণের জীবনী অধ্যয়ন করব এবং তরিকত বিষয়ে বুঝে এর উপর আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, অন্যের নিকট পৌঁছাবো, সওয়াবের ভাগিদার হব ইনশাআল্লাহ। আজকের আলোচনার মধ্যে আমরা কারামত, যাকে অলৌকিক ক্ষমতা বলা হয়, অন্তর্দৃষ্টি বলা হয়, কাশ বলা হয়, এগুলো নিয়ে আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহর অলিগণ বলে থাকেন এবং কিতাবের মধ্যে পাওয়া যায় যে বিনা কারণে কারামত প্রকাশ করা উচিত না, কারণ এটা গর্বিত লোকের কাজ। তরিকার মাশাইখগণ কারামতকে প্রকাশ করা পছন্দ করতেন না এবং তারা করেনও না। এ ধরনের কাজে নফসের মাঝে এক প্রকার আত্মগর্ব, আত্মগৌরব বা অহংকার দেখা দেয়। এজন্য দেখবেন যে যারা কামিল পীর হয়ে থাকে তারা কখনো কারামত দেখায় না, এবং হাকিকি যাদের আসলেই কারামত সম্পন্ন হয়ে থাকে তারা কারামত দেখাতে চান না এবং তারা নিজেকে গোপন রাখেন। খাজা হাসান নুরি রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি ঘটনা বর্ণনা রয়েছে যে তিনি কোনো এক সময় দজলা নদীর, এটা ইরাকের মধ্যে অবস্থিত রয়েছে দজলা নদী, এই দজলা নদীর তীরে গিয়ে খাজা হাসান নুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখলেন যে এক জেলে নদীতে জাল ফেলে বসে আছে। তো খাজা হাসান নুরি রহমতুল্লাহ আলাইহি মনে মনে বললেন যে যদি আমার মাঝে কারামত সঞ্চয় হয়, যদি আমি কিছু হয়ে থাকি, তাহলে এই যে জেলে জাল ফেলে বসে আছে, তাহলে এই জালের মাঝে আড়াই মনের মতো ওজনের একটা মাছ আটকানো দরকার যেন ধরা পড়ে, এত ওজনের মাছ। ঘটনা তার ইচ্ছা অনুযায়ী হলো। ওই জেলে যখন জাল তুলছে তখন তার জালে বিরাট এক মাছ যার ওজন আড়াই মনের মতোই হবে। এই কারামতের কথা আপনার প্রচার হয়ে গেল, প্রচার হতে 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 যখন জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাই এর কর্ণগোচর হলো, তখন তিনি বললেন যে ওই জালে যদি একটা সাপ আটকে যেত এবং এই সাপ যদি হাসান নুরিকে দংশন করত এবং সে শহীদ হতো, তাহলে কেমন হতো? এখন জানি না তার ভবিষ্যৎ কেমন হবে। একথার উদ্দেশ্য হচ্ছে যে নিজের কারামতকে জাহির করার ব্যাপারে বুজুর্গানে কেরামগণ খুবই নিরুৎসাহিত করতেন। ফরিদুদ্দিন মাসুদ গঞ্জে শেখর রহমতুল্লাহ তাআলা আলাই, হযরত সাদউদ্দিন হামবি রহমতুল্লাহ আলাইয়ের একটি ঘটনা বর্ণনা করেন যে আমি এবং সে বহুদিন একসঙ্গে কাটিয়েছি। তখন এই সাদউদ্দিন হামবি রহমতুল্লাহ আলাই, হাসান নুরি রহমতুল্লাহ আলাইয়ের যে কারামতের ঘটনা সম্পর্কে তিনি বললেন যে হাসান নুরি রহমতুল্লাহ আলাই কারামত প্রকাশ করে এটা তিনি ফরজকে উপেক্ষা করেছেন। অন্য আরেকটি ঘটনা তার নিজের সম্পর্কে বলেছিলেন যে আমাদের এলাকার এক শাসনকর্তা আমাকে বিশ্বাস করত না। একদিন সে আমার সঙ্গে দেখা করার জন্য এক সংবাদদাতাকে বাড়ির ভিতরে বলে পাঠালো যে সুফিকে বলো বাড়ির বাইরে আসতে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। তো সংবাদদাতা এসে আমাকে ওই বাদশাহের ইচ্ছা জানালো যে আপনার সাথে বাদশাহ দেখা করার জন্য বাইরে আছেন, আপনাকে বাইরে ডাকছেন। তখন সাদউদ্দিন হামবি রহমতুল্লাহ আলাই বললেন যে আমি তার কথার কর্ণপাত না করে, ভ্রূক্ষেপ না করে, গুরুত্ব না দিয়ে আমি নামাজের মধ্যে মনোনিবেশ করলাম। সে ব্যক্তি বাইরে যেয়ে বাদশাকে আমার প্রতিক্রিয়ার ঘটনা বর্ণনা করল। বাদশা ঘোড়া থেকে অবতরণ করে ঘোড়া থেকে নেমে ভিতরে প্রবেশ করল, আর আমি তার সম্মান প্রদর্শনে উঠে দাঁড়ালাম। সে আলিঙ্গন করল এবং উভয় এক জায়গায় বসে পড়লাম। আমি তাকে মেহমানদারি করার জন্য আপেল আনতে বললাম। তো খাদিম একটা থলের মধ্যে, একটা প্লেটের মধ্যে, একটা পাত্রের মধ্যে কিছু আপেল নিয়ে আসলেন। আসার পরে সাদউদ্দিন হামবি রহমতুল্লাহ বললেন যে আমি সেই আপেলগুলো কেটে টুকরো টুকরো করে বাদশাকেও দিচ্ছিলাম এবং আমিও খাচ্ছিলাম। এই থলের মধ্যে একটি বেশ বড় একটি আপেল ছিল। এই বড় আপেলটির প্রতি বাদশাহের নজর পড়ে গেল এবং তার মধ্যে এর আকৃষ্ট হয়ে গেল। বাদশাহ বলতে লাগলেন, যদি এই শায়েখের মাঝে, অর্থাৎ সাদউদ্দিন হামবি রহমতুল্লাহ আলাইয়ের মাঝে বাতিনি থাকে, কাশফ থাকে, গোপন তত্ত্ব থাকে, যদি এগুলো হাসিল হয়ে থাকে, তাহলে ওই বড় আপেলটি সে আমাকে দেবে। কে বললেন? বাদশাহ বললেন। বাদশাহের মনে এই ধারণের খেয়াল আসতেই সাদউদ্দিন হামবি রহমতুল্লাহ আলাই বললেন যে আমি আপেলটি আমার হাতে তুলে নিলাম এবং একটি ঘটনা বর্ণনা করলাম বাদশাকে। তিনি বললেন, বাদশাকে বলতে লাগলেন যে একবার মিশরে ভ্রমণের সময় এক শহরের এক স্থানে দেখতে পেলাম যে বহু লোকের ভিড়, সেখানে একটি গাধার চোখকে বেঁধে দিল ভালো করে। ভালো করে বেঁধে নিজের হাতের আংটিটি খুলে জনতার মধ্যে হতে একজনের নিকট আংটিটি রেখে দিল এবং গাধাটিকে ওই আংটিটি খুঁজে বের করতে বলা হলো। খুব ইন্টারেস্টিং, ওই গাধাটি জনতার যে বৃত্ত করা, জনতা লোকজন গোল হয়ে দাঁড়িয়ে আছে, প্রত্যেকে ঘ্রাণ নিচ্ছে, ঘ্রাণ নিচ্ছে। যখন সে ওই ব্যক্তির নিকট পৌঁছল যার নিকট আংটিটি ছিল, তো তার ঘ্রাণ নিয়ে গাধাটি বুঝতে পারল যে আংটিটি তার কাছেই আছে, কেননা ওই আংটি যার শরীরের সাথে, অর্থাৎ তার মালিকের শরীরের সাথে লাগানো ছিল, তার ঘ্রাণ সে পেয়েছে। সে তখন ওই ব্যক্তির নিকট হতে আংটিটি নিয়ে নিল। গল্পটি বলা শেষ করে সাদউদ্দিন হামবি রহমতুল্লাহ আলাই বললেন যে আমি গল্পটি বলা শেষ করে বাদশাহের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে বললাম, যদি আমার কোনো কাজে কাশফ বা কারামাত প্রকাশ পায়, তাহলে মনে করবেন সেটা ওই গাধাটির আংটি খুঁজে বের করার মতোই, আল্লাহ আকবার। এবং আমার দ্বারা যদি কোনো কাশফ কারামাত প্রকাশ একেবারে নাই হয়, তাহলে মনে করবেন এ দরবেশের কোনো বাতিনি শক্তি নেই। বলার কাজ এখানেই শেষ করলাম এবং বাদশাহের হাতে আপেলটি তুলে দিলাম। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই যে ঘটনাটা বর্ণিত হলো, যা খাজা ফরিদুদ্দিন মাসউদ গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাই বললেন, যখন বলা শেষ হলো তখন শেখুল ইসলাম খাজা ফরিদুদ্দিন মাসউদ গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাই তিনি কাঁদা শুরু করে দিলেন, কাঁদতে লাগলেন আর বললেন, দেখো আল্লাহ তাআলার বীর পুরুষগণ কিভাবে নিজেদেরকে গোপন করতেন, কারো নিকট আত্মপ্রকাশ করতেন না, কারো নিকট কারামতকে প্রকাশ করতেন না, নিজেকে জাহির করতেন না, নিজের ইবাদতকে জাহির করতেন না, গোপন ইবাদত করতেন। আর আমাদের সমাজের মধ্যে আমরা যদি দেখতে পাই তাহলে দেখা যায় যে আমরা এর পেছনে ছুটে যাই। খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাই এর যে বিখ্যাত ঘটনা আপনারা হয়তো অনেকেই জানেন, যে জাদুকর যোগী পাল সে হাওয়ায় চড়ে জাদু দেখাচ্ছিল, মানুষ তার উপর বিশ্বাস করত, ভরসা করত, হাওয়ায় চড়ছে, আল্লাহু আকবার, কিন্তু সে অমুসলিম। তখন খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের খরম মোবারক জুতা তাকে ইশারা দেওয়ার সাথে সাথে জুতা বাতাসে ওড়া শুরু করল এবং ওই খরম মোবারক গিয়ে যোগী পালের গালে এমনিতে এমনিতেই জুতার বাড়ি পড়া শুরু করলো। আর যোগী পাল এসে খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের কদমে পড়ে গেল, মুসলমান হয়ে গেল। এটা বলার উদ্দেশ্য হচ্ছে বাতাসে ওড়ার নাম কারামত না, পানির উপর চলার নাম কারামত না, এটা অলৌকিক বিষয় ঠিকই, অলৌকিক বিষয় যে এই ব্যক্তি হাওয়ায় চড়ছে, হাওয়ায় চলছে, যেটা সম্ভব না, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা অসম্ভব একটা কাজ, অলৌকিক একটা বিষয়, কিন্তু একে আমরা কারামত বলবো না। কারামত সম্পর্ক হয় আল্লাহর ওলির সাথে, কোনো ফাসিক ও ফাজিরের সাথে কারামতের সম্পর্ক নয়, কোনো অমুসলিমের সাথে কারামতের সম্পর্ক নেই। এজন্য আপনাকে আমাকে জানতে হবে কারামত আসলে কি, কাশ আসলে কি। এখন আপনি কারো কাছে গেলেন, এখন সে আপনার গোপন কিছু তত্ত্ব সে বলে দিল আর আপনি তার ভক্ত হয়ে গেলেন, না তার দাড়ি আছে, না তার নামাজ আছে, না তার রোজা আছে, না তিনি শরীয়তের পাবন্দী রয়েছে, আপনি তার ভক্ত হয়ে গেলেন, আপনি মনে করলেন এটাই হচ্ছে তরিকতের মূল রাস্তা, আমার সকল গোপন ভেদ তিনি বলে দিলেন, না না না, এটা তার কারামত না, এটা তার অন্য কিছু। একবার দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আমিরে আলে সুন্নাত শেখ তরিকত আল্লামা ইলিয়াস তার কাদির দামত বরকাতুল আলিয়ার নিকট প্রশ্ন করা হলো এই ব্যাপারে, যে মানুষ কিছু আপনার ওই যে আমিল থাকে যারা জিন হাজির করে থাকে, তাদের নিকট গেলে সকল কিছু বলে দেয়, এ কীভাবে বলে, তাদের কাছে কি ইলমে গায়েব রয়েছে, তারা কি অদৃশ্য সংবাদ জানে? তখন আমির আলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। কি বললেন, যে এক একজন মানুষের সাথে যখন মানুষ জন্মগ্রহণ করে তার সাথে এক একজন হামজাত জন্ম নেয়, হামজাত মানে শয়তান ইবলিস জন্ম নেয়, প্রত্যেক মানুষের সাথে এক একজন করে হামজাত রয়েছে, যা কিছু করছে সে সেগুলো অবলোকন করছে। ওই যে জিন, যিনি জিন হাজির করে, তো ওই জিন্নাত এসে হামজাদের সাথে বন্ধুত্ব করে এবং ওই ব্যক্তি যা কিছু করে নিয়েছে সেগুলো সে জেনে যায়, যা কিছু করবে এটা কিন্তু জানতে পারে না, যা কিছু করে নিয়েছে এগুলো কি সে জেনে যায়, বন্ধুত্ব করে এগুলো জানে, জানার পরে সে গিয়ে বলে আর সে এ কথা বলে দেয়। এখন আমি মনে করছি ওই হই হই, তার মধ্যে এত বড় ক্ষমতা, এত বড় কাশ, সে আমার সকল কথা জেনে গেল, সকল কথা বলে দিল, হাকিকত তো এটা নয়, হাকিকত হচ্ছে হামজাদ এবং জিন। আমাদেরকে বুঝতে হবে যে আসলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা বুঝার আমল করা তৌফিক দান করুন আমাদেরকে। এই তরিকতকে নিয়ে যারা ভণ্ডামি শুরু করছে, তরিকতকে নিয়ে যারা বেপথে চলে গিয়েছে, তরিকতকে নিয়ে যারা দুনিয়া কামাই করার পথ বেছে নিয়েছে, তাদের থেকে হেফাজত থাকার তৌফিক নসিব হোক। যদি এটা না হয় তাহলে আমরা তো বিপথে চলে যাব, আমাদের অবস্থা অন্যরকম হয়ে যাবে। আল আমান আল হাফিজ, আল্লাহ হেফাজত করেন ওয়ালা, কিন্তু আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। শুনছিলাম কারামত সম্পর্কে, তো কারামতের ব্যাপারে কিতাবের মধ্যে অসংখ্য জায়গায় বর্ণিত রয়েছে যে আসলে কারামত কাকে বলে। কারামত তো সত্য, কারামত সত্য, অনেক মানুষ আউলিয়া ইকরামের যে কারামতের ব্যাপারে শয়তানের কুমন্ত্রণার শিকার হয়ে কারামতকে বিবেকের পাল্লায় ওজন করতে থাকে আর সে এভাবে গোমরা হয়ে যায়। মনে রাখবেন, কারামত বলা হয় এমন অলৌকিক ক্ষমতাকে, এমন অলৌকিক বিষয়কে যা স্বাভাবিকভাবে অসম্ভব, অর্থাৎ জাহিরি উপাদান দ্বারা তা ঘটা অসম্ভব, তবে আল্লাহ তাআলার দান ক্রমে, মনে রাখতে হবে আল্লাহ তাআলার দান ক্রমে আউলিয়া কেরাম হতে এমন বিষয় অনেক সময় সংগঠিত হয়, যদি এটা এই অলৌকিক বিষয়টা, যদি এই ধরনের কাজ যা বাস্তবে সম্ভব নয়, এই কাজ যদি নবীদের নবুয়াত ঘোষণা করার পূর্বে সংগঠিত হয়, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়াত ঘোষণা করেছেন, অর্থাৎ নবুয়াত ঘোষণা করার পূর্বে যে সকল এই অলৌকিক বিষয় প্রকাশ পেয়েছে তাকে ইরহাজ বলা হয়, নবুয়াত প্রকাশের পর সংগঠিত হলে তাকে মুজিজা বলা হয়। সাধারণ মুসলমান থেকে যদি এমন বিষয় প্রকাশ পায় তাহলে সেটাকে মাউনাত বলা হয়, কোনো আল্লাহর ওলি থেকে যদি প্রকাশ পায় তাহলে তাকে কারামত বলা হয়। এছাড়া অমুসলিম, কাফির, ফাসিক, ফাজির হতে এমন অলৌকিক বিষয় প্রকাশ পেলে তাকে ইস্তিদরাজ বলা হয়। তো এই ধরনের ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে, কোনটা কোন জিনিস, কোনটা কোন জিনিস আমরা কোনটা মানব কোনটা মানব না সেটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, আর নয়তো আমরা সঠিক রাস্তা খুঁজে পাব না। আর আল্লাহর ওলিগণ এগুলো গোপন রাখতেন, মনে রাখবেন আল্লাহর ওলিদের সামনে গেলে, আল্লাহর ওলিদের কাজ খোলা থাকে, তার সামনে যে ব্যক্তি দাঁড়ায় তার জাহির ও বাতিন তার মধ্যে প্রকাশ হয়ে যায়, তিনি জেনে যায়, আল্লাহ তাআলা তাকে জানিয়ে দেন, এটা নিজের কোনো ক্ষমতা না, আল্লাহ তাআলার ক্ষমতা বলে। আল্লাহ তাআলা তার আম্বিয়ে কেরাম আলাইহিমুসসালামকে জানিয়েছেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলার ওলিদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা যাকে যাকে এই বিষয় দান করেছেন তিনিই একমাত্র এই বিষয়গুলো জেনে থাকেন। কিন্তু আউলিয়ায়ে কামিলিনগণ এই জিনিসগুলো বলতেন না, এই জিনিসগুলো বলেন না, তারা গোপন রাখেন। তারা তরিকতের মধ্যে যখন পদার্পণ করে তাদেরকে আস্তে আস্তে করে সবক দিয়ে 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 দিয়ে, এবং নবী রহমত খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে নূর পীরে কামেল অর্জন করেছেন, সেই নূরের রোশনি দ্বারা ওই মুরিদের, ওই তরিকতপন্থী ব্যক্তির মধ্য থেকে এই সকল বিষয়কে দূর করে দেয়, দূর হয়ে যায়। তারা কাশফের মাধ্যমে, কারামাতের মাধ্যমে এই জিনিসগুলো তাকে বলেন না এবং বাইরেও নিয়ে আসেন না। যে কমতিগুলো থাকে আস্তে আস্তে করে তার পদমর্যাদা অনুযায়ী তাকে পদোন্নতি দিয়ে থাকেন আল্লাহর ওলিগণ। তরিকতের রাস্তার মধ্যে আস্তে আস্তে করে তাকে চালানো শুরু করে থাকেন। কিন্তু এই চলার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? তৈরি হতে হবে। যেহেতু আমি তরিকতের মধ্যে পদার্পণ করেছি, তখন আমাকে বুঝতে হবে যে আমি একটা জিনিসের সাথে সম্পৃক্ত হয়েছি, তখন আমাকে এর মতো নিজেকে তৈরি করতে হবে। সেজন্যই গত পর্বে আমরা শুনেছি তরিকতপন্থীদের ব্যাপারে, উপঢৌকনের ব্যাপারে, নজরানার ব্যাপারে, আর আজকের আমরা শ্রবণ করলাম কারামত কাশ সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। মনে রাখবেন, যদি এই সকল বিষয় যদি আমরা না জানি তাহলে আমরা কোথায় যাব? আমরা যদি জেনে নেই তাহলে সঠিকভাবে সঠিক পীর অন্বেষণ করার আমাদের তৌফিক নসিব হবে, যদি আমরা জেনে যাই। এজন্য আহ্বান জানাবো, তরিকতের পথ অনুষ্ঠান প্রথম নাম্বার ইপি থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো হয়েছে এগুলো আমাদের ধারাবাহিকভাবে দেখা উচিত, নোট করা উচিত, এবং এই অনুযায়ী নিজের পীর অন্বেষণ করা উচিত, এবং সেই অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করা উচিত। এমনটা যেন না হয়ে যায় যে আমি এমন কোনো ফাসিক ও ফাজিরের নিকট গিয়ে পৌঁছলাম যে পীরের দরজা পর্যন্ত আসা তো দূরের কথা, সে এর ধারে কাছেও নেই। আল্লাহ না করুক, তাহলে ইমান আমল সব কিছু বরবাদ হয়ে যাবে, কারণ তার মধ্যে তরিকতে তত নেই, পীর হয় কীভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের নসলকে এ সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে নিক এবং আমল করার তৌফিক দান করুন, সঠিকভাবে আমাদেরকে বাঁচার তৌফিক দিক, আমাদেরকে পীরে কামিলের সহবত, পীরে কামিলের সাহচর্য গ্রহণ করার তৌফিক দান করুন, এবং নিজেকে শুধরানো তৌফিক দান করুন। আমরা যেন দুনিয়া বিমুখ হয়ে যাই, আমরা যেন আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করি, আমরা যেন টাকা পয়সা লোভ লালসা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা যেন আমাদের আফিয়াত দান করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিরাপত্তা দান করেন, যেন আমাদেরকে নেকিওয়ালা খুশিওয়ালা আল্লাহ তাআলা যেন রাজি খুশি থাকে সেভাবে নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিকিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আগামী পর্বে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।